أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি হলো আর রাফে, অর্থাৎ সেই সত্তা যিনি মোমেনদের সুউচ্চ এবং সুমহান পদমর্যাদা দান করেন। এটি কিভাবে লাভ হয়? এক মোমেন যখন সৎকর্ম করে এবং সৎকর্ম করার চেষ্টা এবং সংগ্রামের পর খোদা তালার পক্ষ থেকে তা অর্জিত হয়, লাভ হয়। অনেক সময় খোদা তালা শুধু কৃপা পরবশ হয়ে মানুষকে মহান পদমর্যাদা দান করেন, বড় পদে অধিষ্ঠিত করেন, আর এমন ভাবে অনেক সময় দান করেন যে মানুষ ভাবতেও পারে না। খোদা তালার বিশেষ বান্দা এবং ওয়ালি যারা, তাদেরকে কাছে এনে নৈকট্যের বিশেষ পদমর্যাদায় উপনীত করে আরো বড় পদে তাদের তিনি পদমর্যাদায় অধিষ্ঠিত করেন, আর কতককে নবীর পদমর্যাদা দিয়ে নিজের বিশেষ শিক্ষার মাধ্যমে অনেক বড় পদমর্যাদায় পৌঁছান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ইলাইহি ইয়াসআদুল কালামুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, পবিত্র কালাম তার দিকেই উন্নীত হয় এবং সৎকর্ম তাকে উচ্চতার দিকে নিয়ে যায়, বা নেক কর্ম বা সৎকর্ম মানুষকে উচ্চতায় নিয়ে যায়। যে আয়াত অংশ আমি পড়েছি তাতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, এ সম্পর্কে অভিধান লেনে এটাকে অভিধান তাতে লেখা আছে যে আল্লাহ তাআলা সৎকর্মকে গ্রহণ করবেন, এর অর্থ কি? ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ এর অর্থ হল, একটি অর্থ হল সৎকর্ম প্রশংসার কারণ হয় এবং মহান মানে অধিষ্ঠিত হওয়ার কারণ হয়, আর নেক কর্ম বা সৎকর্ম ছাড়া মানুষের ইবাদত গৃহীত হবে না। সুতরাং খোদা তালা হলেন রাফে, কিন্তু একই সাথে তিনি কাদের বা সর্বশক্তিমানও, তিনি যাকে চান মহান পদমর্যাদায় অধিষ্ঠিত করতে পারেন বা পুরস্কৃত করতে পারেন, কিন্তু তিনি একটি নীতি নির্ধারণ করেছেন, সাধারণ নীতি হল ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, মানুষের সৎকর্ম মানুষকে উচ্চতার দিকে নিয়ে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এ সম্পর্কে বলেন যে সৎকর্মের শক্তিতে, সৎকর্মের বলে বলীয়ান হয়ে খোদাতালার দিকে মানুষের রাফা হয়, খোদাতালার দিকে মানুষ অর্ধারোহণ করে, নেক কর্মের কারণে মানুষের অর্ধারোহণ হয় এবং নবীদের পদমর্যাদা এক্ষেত্রে সবচেয়ে বড়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরো বলেন যে আমি আমার জামাতকে বলছি যে নেক কর্মের বা সৎকর্মের অনেক প্রয়োজন, আল্লাহর দরবারে যদি কোনো কিছু যেতে পারে বা গৃহীত হতে পারে তা হল সৎকর্ম বা আমলে সালে। সুতরাং এ পৃথিবীতে খোদার নৈকট্য যদি লাভ করতে হয় সৎকর্মের বা নেক কর্মের প্রয়োজন, আমলে সালের প্রয়োজন, পরকালেও মানুষের ইমান যদি দৃঢ় থাকে, তাহলে তার বাসনা এটি যে খোদার সন্তুষ্টি যেন অর্জিত হয়। আর এর জন্য নীতি হল সৎকর্ম করো, আমলে সালে করো বা নেক কর্ম করো, নেক কাজ করো। অতএব এই আয়াত থেকে বোঝা যায় যে যেভাবে আরবের অজ্ঞতায় এবং পাপে নিমজ্জিত জাতিকে জাতি সম্পর্কে বলা হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবে এসে তোমরা শুধু মোহাম্মদ রাসূলের প্রভাবে শুধু পাপেই তোমাদের দূরীভূত হবে না, বরং পূর্ণ তাকওয়া সম্মান, পূর্ণ তাকওয়া সম্মানের মহান মানে তোমরা অধিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা বলেন, আজকে যে সমস্ত জাতি তোমাদেরকে তুচ্ছতাচ্ছল্য দৃষ্টিতে বা হেয় মনে করে, তোমাদেরকে অজ্ঞ এবং জঙ্গলি মনে করে, সময় আসছে যখন তারা তোমাদের সামনে অবনত হবে, ঝুঁকবে। কিন্তু এই সমস্ত সম্মান এবং এই এই মহিমা অর্জিত হবে খাঁটি ইমানের কারণে, মহান নৈতিক মূল্যবোধের কারণে এবং নেক কর্ম আর সৎকর্ম করার কারণে তা লাভ হবে। তাই তোমরা এটি লাভের চেষ্টা করো, অর্জনের চেষ্টা করার পর পৃথিবী দেখেছে যে এক বিশাল জগৎ, এক বিশাল জনগোষ্ঠী, সেই সমস্ত জাহেল বা জাহেল আখ্যায়িত হতো তাদের পদানত করেছেন। আর এই কথা কোরআনে সংরক্ষণ করে আল্লাহ তাআলা আগত মুসলমানদের জন্য পথ এবং নীতি স্পষ্ট করেছেন, নির্ধারণ করেছেন যে যদি এই নীতি অনুসরণ করো তাহলে তোমরা সেই মানে অধিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই সমস্ত পুণ্যের পথ অবলম্বন করেনি যার কথা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, এটি না করে ইহজাগতিক কামনা বাসনার পিছনে ছুটেছে, যার ফলশ্রুতিতে তারা নিজেদের অতীত পুণ্যবান বুজুর্গদের যে মহান পথ সেটি ভুলে গেছে। আল্লাহর নামে মুসলমান মুসলমানকে খুন করছে, আর সে কারণেই অমুসলিম আজকে মুসলমানদের শাসক সেজে বসে আছে, নিজেদের সমস্যা মুসলমান রাষ্ট্রগুলো নিজেরা সমাধান করে না, পাশ্চাত্যের দিকে চেয়ে থাকে, অমুসলিমদের দিকে চেয়ে থাকে। কোন মুসলমান দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য সমাধান করার নামে সেখানে যে অশান্তি এবং খুন হানাহানি বিরাজ করছে, মুসলমান দেশ তাদেরকে বোঝায় না, সেই সমস্যার সমাধানের চেষ্টা করে না। আমেরিকা এবং ইউরোপ এই সমস্ত বিষয়ে নাক গলায় তাদের সংশোধনের জন্য, তারা নিজেদের পেশ করে না, বরং জবরদস্তি সেখানে গিয়ে সেখানে ঢুকে সংশোধনের নামে। আর এই অমুসলিম, এরা যেহেতু অমুসলিম, তাই এদের কর্মীরা মুসলমানদের সাথে একান্ত লাঞ্ছনাকর ব্যবহার করার পর মুসলমানদের পক্ষ থেকে হইচই হয় যে এরকম দুর্ব্যবহার করেছে। এক কথায় ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ না করার কারণে উচ্চতায় উপরের দিকে না গিয়ে ক্রমশ মুসলমান অধঃপতিত হচ্ছে। তো খোদা তাআলা এই নীতি এখানে এই নীতির কথা এখানে উল্লেখ করেছেন, এই নীতি নির্ধারণ করেছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্যে তোমাদের মহান আমল এবং নেক কর্মই তোমাদের উচ্চতার কারণ হবে এবং ঊর্ধ্বগতি বা উন্নতির কারণ হবে। তাই ভাবো এবং চিন্তা করো, কিন্তু ভাবা এবং চিন্তার পর মুসলমান আলেমেরা বলে যে আমাদের অপকর্মের কারণে, আমাদের নোংরা কর্মের কারণে আমরা উন্নতির পরিবর্তে লাঞ্ছনার সম্মুখীন হচ্ছে, কিন্তু এটি মানার জন্য তারা প্রস্তুত না যে খোদা তাআলা নেক কর্মের যে রীতি উল্লেখ করেছেন, পন্থা নির্ধারণ করেছেন, বিশেষ করে এই যুগে সেগুলো কিভাবে মেনে চলা যায়, এটি নিয়ে চিন্তা করতে তারা প্রস্তুত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিষ্ঠাবান প্রেমিক যিনি খোদার পর সবসময় রসূলুল্লাহর প্রেমে বিভোর থাকতেন, সেই রসুল প্রেমের কারণে খোদা তাআলা তাকে যুগের ইমাম এবং মাহদি ও মসিহ হিসাবে প্রেরণ করেছেন। এবং খোদা তাআলা তাকে নিজ আলোতে আলোকিত করেছেন। সেই রসুল প্রেমীকে তোমরা অস্বীকার করছো, শুধু অস্বীকারই করছো না, বরং আজ মুসলমানের সংজ্ঞা হল সেই মুসলমান যে এই রসুল নিষ্ঠাবান রসুল প্রেমিককে গালি দেবে, সকল মুসলমানের সকল সংজ্ঞায় নোংরা এবং বাজে শব্দ যে অন্তর্ভুক্ত করবে সেই সত্যিকারের মুসলমান এদের দৃষ্টিতে। তো এই রসুল প্রেমিক তো এই ঘোষণা করেছিলেন এবং করেন যে জব সে ইয়ে নূর মিলা নূরে পয়গম্বর সে হামে, যখন থেকে আমরা মোহাম্মদ রসুল্লাহ থেকে এই আলো পেয়েছি, সৌ খোদার সত্তার সাথে আমরা মিলিত হয়েছে, মোস্তফার উপর তোমার অশেষ কল্যাণ এবং রহমত বর্ষিত হোক, মোস্তফা থেকে এই নূর এবং আলো আমরা পেয়েছি। এই ছিল হযরত মির্জা সাহেবের দাবি, কিন্তু এই সমস্ত জালেমেরা বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান বা অবমাননা করছেন তিনি তার এই ধরনের কথার মাধ্যমে। অতএব যে নূর বা যে আলো বা যে জ্যোতি মোহাম্মদ রাসূলুল্লাহর আলো, যার কথা মসীহ মওউদ উল্লেখ করেছেন, তার প্রকৃত পক্ষে এই যুগে তার প্রকৃত জ্ঞান এবং বুৎপত্তি এই যুগে মসীহ মওউদ ছাড়া অন্য কারো নেই এবং থাকতে পারে না। খোদা তাআলার তাকদীর এই সিদ্ধান্ত করেছে যে তিনি সেই সত্যিকারের প্রেমিক যিনি তার পদমর্যাদা এবং নূর সম্পর্কে অবহিত, তা মোহাম্মদী জ্যোতি এবং নূরকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন এটি তার জন্যই সম্ভব ছিল। অতএব আজ আমরা সালে বা সৎকর্ম করে নেক কর্ম করে মহান পদমর্যাদা শুধু তারাই লাভ করবে বা পাবে যারা মোহাম্মদ রাসূলুল্লাহর এই নিষ্ঠাবান প্রেমিকের সাথে প্রকৃত সম্পর্ক স্থাপন করবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মকাম মর্যাদা এবং মোহাম্মদীর নূরের যে তাফসীর সূরা নূরের আয়াতের আলোকে করেছেন তা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি। সূরা নূরে 36 নম্বর আয়াত সম্পর্কে মসীহ মওউদ আলাইহিস সালাম লিখেছেন, প্রথমে হুজুর সূরা নূরে 36 নম্বর আয়াত পড়ছেন, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজাহ আজ যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم الله আকাশ মণ্ডলী এবং পৃথিবীর নূর বা আলো, তার নূরের উপমা হলো একটি তাক যার মধ্যে একটি প্রদীপ, সেই প্রদীপটি হল একটি গোলাকার কাচের চেমনির ভেতর, সেই কাচের চেমনিটি এমনই দীপ্তিমান যেন সেটি এক উজ্জ্বল নক্ষত্র, সেটি এমন এক কল্যাণময় জৈতুন বৃক্ষের দ্বারা প্রজ্বলিত যেন পূর্বের না পশ্চিমের, তার তেল এমন যে এক্ষণি তা যেন স্বতঃপ্রবৃত্ত ভাবে জ্বলে উঠবে, আগুন তাকে স্পর্শ না করলেও আলোর উপর আলো, আল্লাহ যাকে চান তার আলোর দিকে, নূরের দিকে, জ্যোতির দিকে তাকে হেদায়েত দান করেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। প্রথমে আল্লাহ নূরুস সামাওয়াত ওয়াল আরদের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ আকাশসমূহ, জমিনের, পৃথিবীর নূর, অর্থাৎ প্রত্যেক নূর যা ঊর্ধ্বে এবং নিম্নে পরিদৃষ্ট হয়, তা সে আত্মাসমূহের মধ্যে হোক বা দেহসমূহের ভেতর হোক, ব্যক্তিগত হোক বা অর্জিত হোক, ব্যক্তিগত হোক বা চৈনিক, বাহ্যিক হোক বা আধ্যাত্মিক, অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক হোক, সবই তারই ফয়েজ বা কল্যাণ কৃপা থেকে প্রদত্ত। এতে এই দিকে ইশারা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের গণ এক সাধারণ কৃপা বা গণ রহমত সবকিছুকে পরিবেষ্টন করছে, সব পরিবেষ্টন করে আছে এবং কোনো কিছুই তার দয়া ও কৃপা থেকে বঞ্চিত নয়। তিনি সকল ফয়েজ বা কল্যাণের বা প্রাচুর্যের উৎস এবং সকল প্রকার আলোর তিনি কারণ, তিনি মূল কারণ, তিনি কজ অফ কজেস, এবং সকল কৃপা এবং রহমতের তিনি উৎসস্থল। তারই সত্তা সকল বিশ্বজগতের অবলম্বন, সমস্ত বিশ্বজগতের তিনি স্থিতিদাতা, স্থায়িত্বদাতা এবং ক্ষুদ্র বৃহৎ সবকিছুর তিনি আশ্রয়স্থল। তিনি সবকিছুকে নাস্তির অন্ধকার গহ্বর থেকে বের করে এনেছেন, অর্থাৎ পূর্বে কিছুই ছিল না, বিশ্বজগত আবদ্ধ অবস্থায় ছিল। কোরআন শরীফের আয়াত অনুসারে আল্লাহ তাআলা এটিকে সৃষ্টি করেছেন এবং এটিকে অস্তিত্ব দান করেছেন। মুসা ইসলাম বলেন যে এটি এমন একটি ফয়জান, এটি কল্যাণ যা থেকে সবাই কল্যাণ মণ্ডিত হচ্ছে, যার কথা আল্লাহ তাআলা নূরুস সামাওয়াত ওয়াল আরদের মাধ্যমে বর্ণনা করেছেন বা প্রকাশ করেছেন। এই ফয়জান বা এই কল্যাণ ধারা বৃত্তের মতো সবকিছুকে পরিবেষ্টন করে আছে, পৃথিবীর সকল সৃষ্টি, মোমেন হোক বা অমোমেন, পাথর, পাহাড়, পানি, জীবজন্তু, জীবজগৎ সকল কিছুকে এটি পরিবেষ্টন করে আছে। আর এই কল্যাণে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য কোন যোগ্যতার শর্ত নেই, কিন্তু এর মোকাবেলায় একটি বিশেষ ফয়েজ বা কল্যাণ ধারা রয়েছে, বিশেষ কৃপা ও কল্যাণ আছে, যার জন্য কিছু শর্ত আছে যা কেবল সেই সকল ব্যক্তির ক্ষেত্রেই, ব্যক্তিরই লাভ হয় যাদের মধ্যে তা গ্রহণ করার যোগ্যতা বা ক্ষমতা থাকে। এই বিশেষ ফয়েজ বা কল্যাণ শুধু তারাই লাভ করতে পারে যাদের ভিতর যোগ্যতা আছে, অর্থাৎ পূর্ণ বা কামেল ব্যক্তিগণের উপর, নবীগণের উপর, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং সর্বকল্যাণ মণ্ডিত সত্তা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বেশি কাবেল, সবচেয়ে বেশি যোগ্য সত্তা হলেন নবীরা, আর নবীদের ভিতর সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামের পবিত্র সত্তা, যে সত্তাতে সকল প্রকারের কামেল গুণাবলীর সমাহার ঘটেছে, অন্যদের উপর সেই কৃপা বা কল্যাণ কখনো বর্ষিত হয় না। আর যেহেতু সেই কল্যাণ বা কৃপা বা ফয়েজ এক অতি সূক্ষ্ম সত্যতা, এক অতি সূক্ষ্ম সাদাকত, যা শুধু ভাবলে এবং চিন্তা করলেই বোঝা যায়, এবং এটি সূক্ষ্ম দার্শনিক তত্ত্বাবলীর মধ্যে একটি সূক্ষ্ম প্রশ্ন, সূক্ষ্ম প্রজ্ঞাবলীর একটি সূক্ষ্ম প্রজ্ঞা, এটি অতি সূক্ষ্ম বিষয়, সবার জন্য সেটি দেখা সম্ভব নয়। সেই কারণেই খোদা তাআলা প্রথমে সাধারণ কল্যাণ ও কৃপাধারার কথা বলেছেন, যা বাহ্যত সর্বত্র পরিদৃষ্ট হয়, এবং বলেছেন যে আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর জ্যোতি বা আলো, এটি বলার পর আল্লাহ তাআলা বিশেষ কল্যাণ ধারার কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কারণ হিসাবে এটিকে উপমা হিসাবে বর্ণনা করেছেন। প্রথমে খোদা তাআলা নিজের কথা বলেছেন, আল্লাহ আকাশসমূহ পৃথিবীর জ্যোতি, কোনো কিছু এর বাহিরে নয়, তিনি সবকিছুর প্রতিষ্ঠাদাতা। এরপর আল্লাহ তাআলা বিশেষ নূর বা আলোর দিকে ইশারা করেছেন, তার একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা তার একটি উপমা তুলে ধরেছেন। সেই বিশেষ আলোর পরম রূপ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আয়াতের এই অংশের মাধ্যমে আরম্ভ হয় যে মাসালো নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তার অর্থাৎ এই যে আলোচক সেই নূরের উপমা, সেই পূর্ণ মানবের মধ্যে যিনি পয়গম্বর, তার মধ্যে সেই নূরের উপমা এমন যেমন একটি তাক, যেভাবে অনেক সময় দেয়ালের কোঠরে প্রদীপ রাখার জন্য জায়গা রাখা হয়। তিনি বলেন, মুসলিম বলছেন যে সেই তাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসারিত বক্ষ এবং সেই তাকের মধ্যে একটি প্রদীপ, অর্থাৎ একটি ল্যাম্প, আর সেই প্রদীপ হল খোদা তালার ওয়াহি। আর এই যে বলা হয়েছে যে প্রদীপটি গোলাকার কাঁচের চিমনির ভিতর, চিমনিতে যখন চিমনি কাঁচের চিমনি দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য হল, যখন চিমনিতে প্রদীপ রাখা হয় তা তুফান থেকে নিরাপদ থাকে। একটি প্রধানত বাহিরের বাতাস থেকে নিরাপদ থাকে, নেবে না। দ্বিতীয়ত এর ফলে চিমনির, কাঁচের চিমনির ফলে আলো বহুগুণ বেড়ে যায়। আমাদের তৃতীয় বিশ্বের সবাই জানে, সাধারণ মানুষও জানে যে মাটির তেলের হারিকেন ব্যবহার করা হয় দরিদ্র বিশ্বে। সেই কাঁচের চিমনির কারণে সেই প্রদীপ যা খোলা বাতাসে রাখা হলে নেবে যাওয়ার আশঙ্কা থাকে, সেটিকে যখন হারিকেনের আকারে উপরে যখন চিমনি লাগানো হয় তখন সে প্রদীপ নিরাপদ হয়ে যায়, নেবে না। তার আলো অনেক গুণ বেড়ে যায়, যেখানে আধুনিক টর্চ নেই, যেখানে ল্যাম্প বা টর্চের প্রশ্ন আসে, সেখানে এর উপরে যদি আপনি গ্লোব চড়ান বা রিফ্লেক্টর বা চিমনি চড়ান, তাহলে আলো অনেক বেড়ে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে সেই প্রদীপ একটি কাঁচের, সেই প্রদীপ গোলাকার কাঁচের চিমনির ভিতর যা অত্যন্ত স্বচ্ছ ও সাফ, অর্থাৎ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, পুত পবিত্র হৃদয়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের হৃদয়, যা নিজ প্রকৃতির দিক থেকে অত্যন্ত স্বচ্ছ, শুভ্র, স্ফটিকের ন্যায় সকল প্রকারের মালিন্য বক্রতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সকল নোংরামি এবং অপবিত্রতার ঊর্ধ্বে ছিল, আর আল্লাহ ছাড়া অন্য কারো, আল্লাহর সম্পর্ক ছাড়া, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া অন্য সকল সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে মুক্ত। অর্থাৎ সে হৃদয় এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত পাক এবং খোদার ভালোবাসায় এমনভাবে নিমজ্জিত যে আল্লাহর ভালোবাসা ছাড়া সে হৃদয়ে আর কিছুই পরিদৃষ্ট হয় না, কিছুই দেখা যায় না। এটি হৃদয় খোদার ওয়াহি লাভের যোগ্য, আর সেই খোদা তালার ওয়াহি যখন এই স্বচ্ছ পরিষ্কার হৃদয়ে যখন নাজিল হল, তখন তার আলো এবং উজ্জ্বল্য পৃথিবীকে এমনভাবে আলোকিত করেছে যেভাবে উজ্জ্বল নক্ষত্র আলোকিত করে থাকে। যারা দেখার ছিল, যাদের খোদা হেদায়েত দিতে চেয়েছেন, তারা সেই মুহাম্মদী আলো বা জ্যোতি দেখেছে। এরপর আল্লাহ তাআলা বলেন যে এটিকে জয়তুন বৃক্ষে, জয়তুন বৃক্ষের তেল দ্বারা আলোকিত করা হয়েছে। মুসলিম ইসলাম বলছেন যে কল্যাণময় জয়তুন বৃক্ষ দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদ ইসলামের পবিত্র অস্তিত্বকে, যা বিভিন্ন প্রকারের কল্যাণ, বরকত এবং বিভিন্ন প্রকারের কল্যাণ ধারার সম্মেলন স্থল, তাতে সমস্ত কল্যাণ ধারা জমা হয়েছে এবং একত্রিত হয়েছে, সমন্বিত রূপ পেয়েছে, যার কল্যাণ কৃপা কোন স্থান কাল ও পাত্রে সীমাবদ্ধ নয়, কোন বিশেষ দিকে কোন বিশেষ স্থানে বা কোন বিশেষ যুগে জন্য তার কল্যাণ ধারা না, বরং সকল দিকে সর্বত্র সকল স্থানে এবং সকল যুগের যুগের জন্য কিয়ামত পর্যন্ত এই কল্যাণ ধারা প্রবাহমান থাকবে, বরং সকল সকল সবার জন্য তা চিরস্থায়ী ভাবে প্রবাহমান থাকবে, এটি কখনো কর্তৃত হবে না। তাই সেই পথের দিকে অগ্রসর হওয়া আবশ্যক যেখান থেকে মানুষ সবসময় এই প্রবাহমান কল্যাণ ধারা লাভ করতে থাকবে, আর তা হল তার নিয়ে আসা শরীয়ত এবং শরীয়তের অন্তর্নিহিত শিক্ষা এবং আদেশ নিষেধ মেনে চলা। তারপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে এই যে বলা হয়েছে যে সেই মুবারক বৃক্ষের তেল দ্বারা ওয়াহি বা ঐশী বাণীর প্রদীপ জ্বালানো হয়েছে, সেই তেল বলতে উন্নত নৈতিক গুণাবলী সহ মোহাম্মদী নুরানি সূক্ষ্ম বুদ্ধিকে বোঝানো হয়েছে। সেই তেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত এবং মহান আকল বা বুদ্ধি যাতে সমস্ত উন্নত নৈতিক গুণাবলী রয়েছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরতে তার হৃদয় পরিপূর্ণ ছিল এতে, এবং সেই পরিপূর্ণ জ্ঞানের স্বচ্ছ ঝর্ণা দ্বারা তা লালিত পালিত হয়েছে। অর্থাৎ তিনি সাল্লাহ ইসলামের মানসিক শক্তি এবং তার উন্নত আখলাক সেই তেলের ভূমিকা পালনের যোগ্য ছিল, যা প্রদীপকে জ্বালানোর জন্য আবশ্যক। তারপর আল্লাহ তাআলা এই যে বলেছেন যে সেই পবিত্র বৃক্ষ পূর্বেরও নয় পশ্চিমেরও নয়, এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে অর্থাৎ মোহাম্মদী পবিত্র ফিতরতে কোন প্রকারের বাড়াবাড়ি নেই, এমন ফিতরত তার এমন প্রকৃতি যাতে কোন প্রকারের বাড়াবাড়ি নেই, বরং সেটি ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত, সেটি ব্যালেন্সড এবং সর্বোৎকৃষ্ট উপাদানে তাকে সৃষ্টি করা হয়েছে, অত্যন্ত উন্নত উপাদানে সেটি সৃষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরত এবং প্রকৃতি পূর্বেই পাক ছিল, নেক ছিল, পবিত্র ছিল, নবুয়তের পূর্বেই ভারসাম্যপূর্ণ ছিল, নবুয়তের পূর্বের ইতিহাস থেকে এটি স্পষ্ট। তিনি সদা তিনি ইনসাফের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সঠিক পন্থা অনুসরণ করতেন। কাফের সে যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঝগড়া নিষ্পত্তির জন্য নিয়ে আসত এবং সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহর ওয়াহী ও সেই ফিতরত এবং স্বচ্ছ প্রকৃতি মোতাবেক নাজেল হয়েছে বা খোদা তাকে সেই ফিতরত এবং প্রকৃতির সাথে সৃষ্টি করেছেন যা ছিল ব্যালেন্স, যা ভারসাম্যপূর্ণ, যা যেন যে ওয়াহী তার উপর নাজেল হওয়ার ছিল, যে ওয়াহীর মাধ্যমে ধর্ম পরিপূর্ণ হওয়ার কথা, তার সঠিক প্রতিফলন স্থল যেন তিনি হতে পারেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যেভাবে মুসা আলাইহিস সালামের মেজাজের মধ্যে প্রতাপ ও ক্রোধ ছিল, তৌরাত ও ছিল মুসাই প্রকৃতি অনুসারে এক প্রতাপপূর্ণ এবং জেলালী শরীয়ত, হযরত মসীহ আলাইহিস সালামের মেজাজে ছিল বিনয় ও নম্রতা, তাই ইঞ্জিলের শিক্ষাও বিনয় ও নম্রতার উপর প্রতিষ্ঠিত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ বা প্রকৃতি ছিল চরম স্তরের ভারসাম্যের উপর। তার মেজাজ সর্বত্র বা সকল ক্ষেত্রে নম্রতা অবলম্বন করত না, তেমনি তা প্রতি ক্ষেত্রে ক্রোধান্বিত হত না, রাগান্বিত হত না, বরং প্রজ্ঞা অনুসারে ক্ষেত্র ও পরিস্থিতি অনুযায়ী বিচার বিবেচনা করে তিনি তার ব্যবহার করতেন। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে তিনি সিদ্ধান্ত করতেন। যেখানে কঠোরতার প্রয়োজন সেখানে কঠোরতা, যেখানে নমনীয়তার প্রয়োজন নমনীয়তা প্রদর্শন করতেন। তাই কোরআন শরীফও নাজিল হয়েছে তার সঙ্গে সঙ্গতি এবং সমতা বজায় রেখে, যার মধ্যে সমন্বিত রূপে নিহিত ছিল কঠোরতা, দয়া, ভীতি, অনুকম্পা এবং কঠোরতার নম্রতা। অর্থাৎ কোরআনের শিক্ষার ভিতর রহমত এবং দয়া, যেখানে ভয় দেখানোর প্রয়োজন ভয় দেখানো হয়েছে, যেখানে নমনীয়তা কোমলতার প্রয়োজন তা প্রদর্শিত হয়েছে, যেখানে ভয় দেখানোর প্রয়োজন সেখানে ভীতিও প্রদর্শিত হয়েছে। তো খোদা তাআলা চেরাগ অর্থাৎ কোরআনের ওয়াহি সেই পবিত্র বৃক্ষের মাধ্যমে বৃক্ষের দ্বারা আলোকিত করা হয়েছে। মহানবী ইসলামের ফিতরত অনুসারে, প্রকৃতি অনুসারে আল্লাহর ওয়াহি ছিল কোরআনের ওয়াহি। এর মাধ্যমে সেই পবিত্র বৃক্ষ অর্থাৎ মোহাম্মদ ইসলামের পবিত্র সত্তা আলোকিত করা হয়েছে, যা না পূর্বের না পশ্চিমের। এটি কোরআনের শিক্ষার একটি মহান মর্যাদা, অতীতের কোন শিক্ষা এই পর্যায়ে পৌঁছতে পারে না। আর মহানবী ইসলামের নিজের মকাম এবং মর্যাদাও এটি, যা সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয় হে নবী তুমি অতীব মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, এর সাথে তোমাকে সৃষ্টি করা হয়েছে এবং তোমার প্রকৃতি এটি, অর্থাৎ হে নবী তুমি অত্যন্ত উন্নত নৈতিক গুণাবলীর শ্রেষ্ঠ, অর্থাৎ তিনি আপন সত্তায় সমস্ত উন্নত গুণাবলীতে এরও পারফেক্ট বা কামেল, যে মানুষের জন্য যতটা চিন্তা ভাবা সম্ভব ছিল উন্নত আখলাকের মাপকাঠি সম্পর্কে সেই পর্যায়ে তিনি অধিষ্ঠিত ছিলেন। সকল প্রকারের বৈশিষ্ট্য তার ভিতর ছিল, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যাবলী। সেই কামেল মানব মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র সত্তায় ছিল, এর বেশি কিছু ভাবা মানুষের জন্য সম্ভবই ছিল না। আরবি বাগধারায় আজিম শব্দটি যখন কোনো কিছু সম্পর্কে ব্যবহৃত হয় তখন বুঝতে হবে যে সেই বিষয় বা বস্তু স্বীয় পূর্ণতায় সেই শ্রেণীর চরমত্বে পৌঁছে যখন পৌঁছে যায় তার জন্য আজিম শব্দ ব্যবহার হয়। কোন বস্তু বা ব্যক্তির যে চরম সামর্থ্য আছে, যোগ্যতা আছে, মানুষের ভিতর যে পরম যোগ্যতা আছে, যোগ্যতার যে পরাকাষ্ঠা, তা মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় কামেল পর্যায়ে পৌঁছেছে, আজিম শব্দের মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। তিনি এর আরো ব্যাখ্যা করছেন। মুসলিম ইসলাম বলেন যে সেই তেল এমন সাফ ও স্বচ্ছ যে তা অগ্নি সংযোগ ছাড়াই জ্বলে উঠার জন্য প্রস্তুত, অর্থাৎ আগুন স্পর্শে না আসলেও সেটি জ্বলে ওঠার যোগ্যতা রাখে, সামর্থ্য, অর্থাৎ সেই নিষ্পাপ এবং মাসুম নবী ইসলামের যুক্তি, বুদ্ধি এবং উন্নত গুণাবলী এমন পরিপূর্ণ এবং যথাযথ এবং এমন সূক্ষ্ম এবং আলোকিত যে ওহি প্রাপ্তির পূর্বেই জ্বলে ওঠার জন্য প্রস্তুত ছিল। ওহি আসার পূর্বেই তার আখলাক এমন, চারিত্রিক গুণাবলী এমন উন্নত মানের ছিল, এমন ফিতর ছিল যে সেই যুগের মানুষ ওহি পূর্বেও তার পবিত্র ফিতর থেকে আলো আলোকিত হচ্ছিল। নূরুন আলা নূর, অর্থাৎ হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মঙ্গলময় সত্তার মধ্যে অনেক প্রকারের আলো পূর্বে বিদ্যমান ছিল, সেহেতু সেই আলোসমূহ পর আরো এক আসমানি নূর বা আলো যা আল্লাহর ওয়াহি আপতিত হয়েছে, আল্লাহর ওয়াহি এসেছে, নাজেল হয়েছে। তা নাজেল হওয়ার ফলে খাদামুল আম্বিয়া সাল্লাল্লাহু সমগ্র সত্তা আলোর মিলনস্থলে বা মজমাউল আনোয়ারে রূপান্তরিত হয়েছে, সমস্ত আলোর সমাহার ঘটেছে। মুসলিম বলছেন যে এটা এইদিকে ইশারা যে নূরুন আলা নূরের আরেকটি অর্থ হুজুর বলছেন যে আলো আলোর উপরেই নাজেল হয়, আলো আলো অন্ধকারে নাজেল হয় না, কেননা কল্যাণ আলো নাজেল হওয়ার জন্য বা কল্যাণ ধারা নাজেল হওয়ার জন্য সামঞ্জস্যের প্রয়োজন, আলোর সাথে যে অন্ধকারে কোনো সামঞ্জস্য নেই, আর চির বা মূর্তিমান প্রজ্ঞা অর্থাৎ প্রজ্ঞার আধার খোদাতালা কোনো কাজ সামঞ্জস্য ছাড়া করেন না, কোনো হেকমত শূন্য কাজ তিনি করেন না। একইভাবে নূরের যে কল্যাণ ধারা, নূর রূপী যে কল্যাণ ধারা, এটি থেকে যদি কল্যাণ মণ্ডিত হতে হয়, সেই কল্যাণ ধারা সম্পর্কেও আল্লাহ তাআলার এটি রীতি, যার কাছে কিছু নূর বা আলো আছে, জ্যোতি আছে, তাকে নূর বা আলো দেয়া হয়, যার ফিতরত নেক তাকেই খোদা তাআলা সঠিক পথ প্রদর্শন করবেন, যার কাছে কিছু নেই তাকে কিছুই দেয়া হয় না বা দেয়া হবে না, যার চোখে আলো আছে, যার দৃষ্টিশক্তি আছে সেই সূর্যের আলো দেখতে পায়, যার চোখে আলো নেই বা দৃষ্টিশক্তি নেই সে সূর্যের আলো দেখতে পায় না, অন্ধ, যার প্রকৃতিগত নূর বা ফিতরতি বা প্রকৃতিগত নূর বা আলো বা জ্যোতি কম সে অন্য নূর বা অন্য জ্যোতিও বেশি পায়, যার ভিতর কম সে কম পায়। আল্লাহ তাআলা নেক ফিতরত মানুষ নেকিকে বেশি ধারণ এবং আকর্ষণ করে, এবং যারা যাদের ফিতরতে নেকির মাত্রা কম তারা কম আকর্ষণ করে, নিজ নিজ প্রকৃতি অনুসারে এটি হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ছিল কামেল নূর বা কামেল জ্যোতি, যা খোদা তালার নূরের প্রতিফলন স্থল ছিল। কিয়ামত পর্যন্ত এই নূরই, এই আলোই, এই জ্যোতি পৃথিবীকে জ্যোতির্মণ্ডিত করবে, আলোকিত করবে। কিন্তু এখানে এই কথা ব্যাখ্যা করা আবশ্যক যে এই যুগে এই নূর থেকে বা এই জ্যোতি থেকে মহানবী সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান প্রেমিকই অংশ পেয়েছেন, যা আমি পূর্বেই বলেছি। উদ্দেশ্য হল পৃথিবীতে এই নূরের বিস্তার, সেই শেষ বা চূড়ান্ত বহি যার আলো পৃথিবীর সকল কিনারায় পৌঁছার কথা, সেই আলোকে উপর থেকে উপরে যেন নিয়ে যেতে পারেন, যেন পৃথিবী সে তার আলোতে আলোকিত হয়, সারা পৃথিবী যেন এই আলোতে আলোকিত হয়। আর সেই কাজকে জারি রাখার কারণে, অব্যাহত রাখার কারণে, সেই কাজকে জীবিত রাখার কারণে তাকে মসীহ মুসলামকে খাতামুল খোলাফা বলা হয়েছে। তার পূর্বে যত ওলি এবং মুজাদ্দিদিন অতিবাহিত হয়েছেন তাদের মাধ্যমে সীমিত অঞ্চলে, বিশেষ এলাকায়, বিশেষ জাতিগোষ্ঠীর মাঝে পয়গাম পৌঁছিয়েছেন তারা, যা মোহাম্মদ রাসূলের কাছে এসেছিল। এখন মোহাম্মদী মসীহর মাধ্যমে সবচেয়ে উঁচু তাকে রেখে এই প্রদীপের আলো সারা পৃথিবীতে একই সময়ে পৌঁছানোর কাজ, এই আলোর বিচ্ছুরণের কাজ হবে মসীহ মওউদের মাধ্যমে। আজ যদি আমরা এদিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই যে আজকে এই কাজ মসীহ মওউদের মান্যকারীদের মাধ্যমে হচ্ছে, যারা ইসলামের প্রকৃত শিক্ষাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে এটিকে প্রসারের বা প্রচারের কাজ করছে, আর উঁচু মিনার থেকে এটি একই সময়ে একই সাথে সারা পৃথিবীকে দেখানোর কাজ চলছে। আর এই খাতামুল খোলাফার পর, মসীহ মওউদ ইসলামের পর খেলাফতের নিজাম বা নিজামে খেলাফতই খোদা তালার সাহায্য পুষ্ট হয়ে, মদত পুষ্ট হয়ে সেই তাক এবং সেই মিনারকে সুউচ্চ করার যে দায়িত্ব ন্যস্ত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, খলিফারা সেই কাজ করছেন। আর এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি বাইয়াতান আযান আল্লাহু আন তুরফা ওয়া ইউকরা ফি হাসমুহু ইসাববিহু লাহু ফিহা বিল গাদুওয়ি ওয়াল আসাল, অর্থাৎ এমন গৃহ সমূহে যাদেরকে উন্নীত করার এবং এর মাঝে তার নাম উচ্চারিত করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, প্রভাত ও সন্ধ্যায় ওইগুলোর মধ্যে তার পবিত্রতা ঘোষণা করে, অর্থাৎ এই নূর, এই আলো ও জ্যোতি মুসলমানদের ঘরে, সেই সকল ঘরে যারা যারা খোদার নির্দেশ অনুসারে চলে, জীবনকে খোদার নির্দেশের অধীনস্থ করে, ইবাদত করে, সৎকর্মের প্রতি সবসময় দৃষ্টি নিবদ্ধ রাখে, আর রসুল সাল্লাল্লাহু ইসলামের আদর্শের অনুসরণ এবং অনুকরণ করে, এমন ঘর বা গৃহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত গৃহকে সুউচ্চ করা হবে, এই সমস্ত ঘরের রাফা হবে, এমন ঘর যা সুউচ্চ হবে তার সেই সেই ঘরের পরিচয় হল সেই ঘরে খোদার জিকের হয়, খোদাকে স্মরণ করা হয়, প্রভাতে ও সন্ধ্যায় তসবিহ হয়, অর্থাৎ নামাজ পড়ে এই তারা যথাসময় এই নূর থেকে আলো থেকে অংশ পাওয়ার জন্য ধর্মের সাহায্য যদি করতে হয়, ধর্মের সাহায্যকারী যদি হতে হয়, প্রথম শর্ত হল খোদার জিকের এবং খোদা তালার ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ সকালে এবং সন্ধ্যায়, এখানে তসবির কথা বলা হয়েছে যে এই নূর থেকে এই আলো থেকে অংশ পাওয়া এবং এই কল্যাণে কল্যাণ মণ্ডিতদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে স্মরণ রাখতে হবে যে আমার, তিনি বলেছেন যে আমার চোখের নয়নের স্নিগ্ধতা হল নামাজ, এই নামাজেই সবাইকে নিজ নিজ সাধ্য অনুসারে খোদার নৈকট্য দান করবে। সচরাচর জোহর আসর নামাজ জমা করার বড় প্রচলন দেখা যায় যা বাধ্যবাধকতা ছাড়া হওয়া উচিত না, অনেক সময় বাধ্যবাধকতা থাকে, এটি অভ্যাস হওয়া উচিত না। এক হাদিসে আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের বর্ণিত হয়েছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তার সম্পর্কে বলা হয় যে তিনি জোহরের পূর্বে চার রাকাত নামাজ পড়তেন। কেউ প্রশ্ন করেছেন যে আপনি নামাজের পূর্বে চার রাকাত নামাজ কেন রীতিমতো আদায় করেন বা পড়েন, তিনি বলেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটি করতে দেখেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেন যে এই চার রাকাত নামাজ সম্পর্কে, তিনি বলেন যে এটি এমন একটি সময় দিনের যখন আকাশের দ্বার দরজা খোলা হয়, তাই আমি চাই এই মুহূর্তে আমার কোন নেক কর্ম আকাশে আরোহিত হোক। তো এই শ্রেণীর মানুষ সরাসরি সেই মোহাম্মদী জ্যোতি বা আলো থেকে কল্যাণ মণ্ডিত হয়ে নিজেদের প্রতিটি কাজ কর্মকে মর্যাদা বৃদ্ধির কারণ হিসাবে জ্ঞান করতেন, কারণ হিসাবে নিতেন আন্তরিকভাবে এবং চেষ্টা করতেন, আর এমন লোকদের ঘর এমন মানুষই সেই মহান পদমর্যাদায় উপনীত হন, যে কারণে তারা রাদিয়াল্লাহু আনহুম আখ্যায়িত হয়েছেন এবং আগত লোকদের জন্য তারা নমুনা বা আদর্শ হিসেবে চিহ্নিত হয়েছেন, আদর্শ গণ্য হয়েছেন। আজ মুহাম্মদী মসির দাসদের কাজও এটি এবং এটি এই চেষ্টাই তাদের হওয়া উচিত, করা উচিত। নিজেদের কাজকে কাজ স্বর্গে আরোহণের জন্য যতটা সম্ভব নেই কাজ করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন নূর বা আলো থেকে সেই লাভবান হয় যার নিজের কাছে কিছুটা নূর বা আলো বা জ্যোতি থাকে এবং এর জন্য সৎকর্ম হল শর্ত। খোদার নৈকট্য লাভের চেষ্টা করতে হবে এর মাধ্যমে। এরপরের আয়াতে বিষয়টা আরো ব্যাখ্যা করা হয়েছে যে প্রভাতে সন্ধ্যায় কিভাবে খোদার জিকের করতে হবে, খোদা তালাকে স্মরণ করতে হবে, যে জিকের কারণে সে ঘর আল্লাহ তালা উন্নীত করবেন। আল্লাহ তালা বলেন যে রেজানু লা তুলহিম তাজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এমন মহান পুরুষ এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান হতে অমনোযোগী করতে পারে না, তারা সেদিনকে ভয় করে যেদিন যেদিন অন্তরসমূহকে এবং দৃষ্টিসমূহকে উল্টাপাল্টা করে দেয়া হবে, ভয়ে অন্তর এবং দৃষ্টি উলটপালট হবে। এরপরও এই মর্যাদা ও এই পদমর্যাদায় সাহাবারা উপনীত হয়েছেন সেই নূর বা আলো থেকে অংশ পাওয়ার কল্যাণে, সমস্ত পারিবারিক এবং সামাজিক দায়িত্ব সত্ত্বেও, সমস্ত ব্যবসা বাণিজ্য সত্ত্বেও, কাজ বাণিজ্যিক ব্যস্ততা সত্ত্বেও কোন কিছু খোদার অধিকার প্রদানে তাদের উদাসীন করতে পারেনি। তারা ইবাদতের মহান দৃষ্টান্ত রেখে গেছেন, তারা নামাজ যথাসময় বা জামাত পড়তেন। আমি হাদিসের আলোকেই বলেছি, জোহরের চার রাকাত সুন্নত রীতিমতো তারা এজন্য পড়তেন যে তা এর ফলে খোদার সন্তুষ্টি অর্জন হয় এবং আধ্যাত্মিক উন্নতি হয় এর ফলে। আর এখানে এটিও উল্লেখ করা হয়েছে যে যাকাত প্রদানে প্রদান করে ধর্মের প্রয়োজনে যাকাত প্রদান করতেন তারা, বান্দার অধিকার প্রদানের ব্যাপারে তারা সোচ্চার ছিলেন। এই আদর্শ সেই মূর্তিমান নূরের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে তারা এক্ষেত্রে আদর্শ স্থানীয় হয়েছেন, যারা আজ পর্যন্ত আমাদের জন্য আদর্শ হিসাবে কাজ করছেন। আজও এমন দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজন, যেভাবে ইসলামের প্রথম যুগে মুসলমান প্রতিষ্ঠা করছেন, আজকাল ব্যবসা বাণিজ্যতে জারাত এবং ব্যয় ক্রয় বিক্রয়ের দিকে দৃষ্টি অনেক বেশি নিবদ্ধ, তাই ইবাদতের ব্যাপারে আমাদেরকে পরিকল্পিতভাবে চেষ্টা করতে হবে। ব্যবসা তেজারত এবং ব্যয়, ব্যবসা এবং ক্রয় বিক্রয়, ক্রয়ে পার্থক্য কি? মুসলিম অনুবাদ করেছেন তেজারত, এবং তেজারত হল ক্রয় বিক্রয় আর ব্যয় হল শুধু বিক্রি। আজকের যুগে আপনি যদি দেখেন বিভিন্ন যে সার্ভিসেস আছে এগুলো সব ব্যয় বা বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, আর এই দেশে এগুলো সবচেয়ে বেশি। এটিও নামাজের পথে বাধা, তারা কাজ যথাসময়ে শেষ করার চেষ্টায় যে আসল দায়িত্ব আছে অর্থাৎ ইবাদত তা ভুলে যায়। তা আল্লাহ তাআলা বলছেন, যারা প্রকৃত মোমেন এই পৃথিবীর সমূহ ব্যস্ততা সত্ত্বেও তারা পরকালের বিষয়ে ভীত ত্রস্ত থাকেন, তাদের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজ খোদার ইবাদত এবং বান্দার অধিকার প্রদানের ব্যাপারে কখনো উদাসীন করতে পারে না, বরং সবসময় তাদের সামনে সেই দৃশ্য বিরাজ করে যেখানে মৃত্যুর পর মানুষকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তারা ইবাদত অবশ্য করণীয়, ইবাদতের ব্যাপারেও সচেতন হন, নফলের ব্যাপারে তাদের ভিতর সচেতনতা রয়েছে। আল্লাহ তাআলা শেষ প্রান্তে বলেন যে লিয়াজজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যেন খোদা তারা আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের সর্বোত্তম প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহ দ্বারা তাদেরকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। অতএব যেই নূর বা যেই আলো, যেই জ্যোতি মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র সত্তায় খোদা তালা সৃষ্টি করেছেন, যেই কামেল শিক্ষা তার উপর নাজিল করেছেন, সেই তা মোমেনদের ঘরকে উন্নীত করার কারণ হয়েছে। এবং এটি এমন একটি জারি ধারা যা এর উপর প্রতিষ্ঠিত থাকলে আমল জারি থাকবে। আর এই আয়তে এবং অন্যান্য আয়তে খোদার এই প্রতিশ্রুতি রয়েছে যে সৎকর্ম নেক কর্ম যদি নিজেদের ঘরে করতে থাকো, এগুলো যদি হৃদয়ে স্থান দাও, তাহলে এর সর্বোত্তম পুরস্কার এবং প্রতিদান তোমরা লাভ করবে। শুধু এতটাই নয়, বরং আল্লাহ তাআলা শুধু যতটা করা হয় ততটাই দেন না, বরং আল্লাহ তাআলা বর্ধিত মাত্রায় তোমাদেরকে দান করবেন। তোমরা এক পদক্ষেপ উপরে যাওয়ার যদি চেষ্টা করো, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে বেশ কয়েক পদক্ষেপ উপরে তোমাদের চড়াবেন। আর আল্লাহ তাআলা মালিক, এমন ভাবে দান করেন যে তা বেহিসাব, তা মানুষের মর্যাদা উন্নীত হতে থাকে, আধ্যাত্মিক পদমর্যাদা। আল্লাহ তাআলা সেই নূর যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি নিজ গৃহে এবং হৃদয়ে এটিকে প্রতিষ্ঠিত করার এবং এটি থেকে লাভবান হওয়ার তৌফিক দিন, এবং নিজের বর্ধমান ফজল এবং রহমত আমাদেরকে ভূষিত করুন, আমরা যেন সবসময় নেক কর্ম করে যেতে পারি।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر